নামাজ কেন হবে না মুমিন গনের মেরাজ নই কট খোদার অর্জন করে তারা নামাজে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান মুমিন এর মেরাজ এর মধ্যে আপনাদেরকে সুস্বাগত। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার দয়া এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা নিয়ে অত্যন্ত ভালো এবং সুখে রয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালো এবং সুস্থ রাখুক এই দোয়া করি। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। এভাবে অসংখ্য হাদিসে মোবারকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের জন্য রেখে গিয়েছেন, যেন উম্মত এই হাদিসে মোবারকা শ্রবণ করে যেন দরুদ শরীফ পাঠ করার প্রতি উৎসাহ বেড়ে যায়, যেন আমল করতে শুরু করে। তো এই সুবাদে আসলে একটি বরকত পেয়ে আমরা হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি জুমার দিন 200 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে নামাজ সম্পর্কিত যে হুকুম আহকাম রয়েছে তা আমরা হুজুরের আলোচনার মাধ্যমে শ্রবণ করে আসছি। তো ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে যে বোঝানোর জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে নামাজের মধ্যে তা আলহামদুলিল্লাহ এভাবে এর সুবাদে আমরা গত অনুষ্ঠানে নামাজ ভঙ্গ হওয়ার কারণ সম্পর্কে আমরা হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করেছি। আজকে আমরা এমন একটি বিষয় নিয়েছি যে বিষয় সম্পর্কে যদি আমরা লক্ষ্য করি আমাদের সমাজের মধ্যে মানুষ অনেক গাফিল, অর্থাৎ কোনো খেয়ালই করে না। যেভাবে নামাজ ভঙ্গ হওয়ার কারণ সম্পর্কে যে আমুল কাসির, যেটা আমরা খেয়ালও করি না, গুরুত্ব দিই না, ওদের একটি বিধান তা হচ্ছে মাকরুহ তাহরিম। জি হ্যাঁ, যে ফিকহ শাস্ত্রের পরিভাষায় যে এটাকে নামাজের মধ্যে এমন একটি কাজ যেটাকে মাকরুহ তাহরিম বলা হয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা হুজুরের কাছ থেকে মাকরুহ তাহরিম কাকে বলে, এর বিধান এবং কোন কোন কাজ নামাজের মধ্যে পাওয়া গেলে মাকরুহ তাহরিম হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন আমরা আর দীর্ঘায়িত করব না, সরাসরি আমরা হুজুরের কাছ থেকে মাকরুহ তাহরিম সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করব। জি হুজুর,
মাশাআল্লাহ, গত পর্বে আমরা মুফসিদাতুস সালাত অর্থাৎ নামাজ ভঙ্গকারী কাজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেগুলো মোটামুটি আমাদের দৃষ্টিতে সচরাচর পড়ে সেগুলো আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমিরুল সুন্নাহর কিতাব নামাজের আহকাম যদি আমরা পড়ি আরও বিস্তারিত আমরা অনেক কিছু জানতে পারব। আজকে যে জিনিসটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মাকরুহাতুস সালাত, নামাজের মধ্যে যেগুলো অপছন্দনীয় কাজ সেগুলো। মাকরুহাতকে অপছন্দনীয় কাজকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মাকরুহে তাহরিমি, একটা হচ্ছে মাকরুহে তানজিহ। তো যেটা হারামের কাছাকাছি অর্থাৎ খুব জঘন্য অপছন্দনীয় কাজ, জঘন্য অপছন্দনীয় কাজ আমরা আমাদের ভাষায় বলি সেটা হচ্ছে মাকরুহে তাহরিমি, আর ওটার তুলনায় কম অপছন্দনীয় কাজ যেটা সেটাকে আমরা মাকরুহে তানজিহি বলি। তো মাকরুহে তাহরিমি যদি নামাজের মধ্যে হয়ে যায়, এমন কোনো কাজ যেটা মাকরুহে তাহরিমি মানে অধিক মাকরুহ অপছন্দনীয় কাজ, সেটা যদি আমরা নামাজের মধ্যে করি বা নামাজের মধ্যে এমন আমল পাওয়া যায়, তাহলে আমার নামাজটার হুকুম হচ্ছে নামাজটা আবার পুনরায় আমাকে পড়ে দিতে হবে।
মাকরুহে তাহরিমের বিধান হচ্ছে নামাজটা পুনরায়
পড়ে দিতে হবে। আপনি ইমামের সাথে ডাকে পড়লেন কিন্তু মাকরুহে তাহরিমের সাথে পড়েছেন, এমন কাজ করেছেন আপনার একাকী নামাজে বা ইমামের সাথে, যেই নামাজের মধ্যে মাকরুহে তাহরিমের একটা কাজ পাওয়া গেছে, একটা হোক একাধিক কাজ পাওয়া গেছে, আপনাকে আবার পড়ে দিতে হবে।
সেটা ইমামের পিছনে ইক্তাদা করলো,
ইক্তাদা করলো,
আচ্ছা
আপনি আবার পড়ে দিবেন, যেটাকে কিতাবের ভাষায় বলা হয় ওয়াজিবুল ইয়াদা, অর্থাৎ আপনি পুনরায় আবার এটাকে আদায় করে দেওয়াটা ওয়াজিব। যেমন মনে করেন কোনো কর্মচারী ডিউটিতে আসলো, আচ্ছা তার হাজিরি তো কাউন্ট হয়ে গেল, কিন্তু তাকে মালিক যে কাজটা দিল কাজটা সে পরিপূর্ণ আদায় করে নাই, মালিক যেভাবে চেয়েছে সেভাবে সে করে নাই, তখন বলা হয় কি ভেঙে দাও, কালকে তুমি আসবে, কালকে আবার করবে, পুনরায় কাজটা করে দিতে হবে, কিন্তু তার হাজিরি কাউন্ট হবে। অনুরূপভাবে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার যে প্ল্যান দিয়েছে প্ল্যান মোতাবেক যদি স্ট্রাকচার দাঁড় না হয়, ভবন না হয়, ইঞ্জিনিয়ার পরবর্তী এসে কি বলে ভেঙে দাও আবার করো, নতুন করে করো। দুনিয়ার জিনিসের বিধান যদি এরকম হয়, আল্লাহ তাআলার দেয়া সব 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 ঈমানের পরে সবচেয়ে উত্তম তোহফা হচ্ছে, নিয়ামত হচ্ছে নামাজ, তো নামাজের বিধান কেমন হবে? আমি যেমন তেমন করে নামাজটা পড়ে দিলাম কেমনে হবে? তো নামাজের মধ্যে আমি হাজির হয়েছি এটার কাউন্টিং তো হয়ে যাবে, কিন্তু নামাজটা আমাকে পুনরায় আবার পড়ে দিতে হবে। যদি নামাজের মধ্যে এই অতি জঘন, অতি অপছন্দনীয় কাজ মাকরুহ তাহরিমি এটা এবং এরকম কাজ যদি পাওয়া যায়, নামাজটা আবার আমাকে ওয়াজিব ইয়াদা পড়ে দিতে হবে। আর যদি মাকরুহ তানজিহ হয়, যেগুলো আমরা পরবর্তীতে হয়তো আলোচনা করব, এটার দ্বারা নামাজ ভঙ্গ, অর্থাৎ নামাজ ভঙ্গ হয় না, নামাজকে আবার পুনরায় পড়েও দিতে হয় না, কিন্তু নামাজের সৌন্দর্যতা হানি হয়, কমে যায়। আপনি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাকে হয়তো নতুন একটু আন্দাজে দেখতে পাচ্ছে, যেহেতু আপনি মাকরুহাতুস সালাত নিয়ে, নামাজের মাকরুহ তাহরিম নিয়ে আলোচনা করবেন, যেটার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়তো সেটা আপনি নেবেন, সেজন্য আমি দর্শকদেরকে দেখানোর জন্য এটার পূর্ব প্রস্তুতি হিসেবে এসেছি ইনশাআল্লাহ। দর্শকরা আমরা গভীর মনোযোগ সহকারে এই মশালাটা ভালোভাবে খেয়াল করবো ইনশাআল্লাহ।
আপনাকে দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত মাকরুহ তাহরিমি এর বিধান কি আমরা শ্রবণ করেছি। তো অনেকেই আছে হয়তো বা আমরা ইনশাআল্লাহ যে মাকরুহ তাহরিমি সম্পর্কে হুজুরের কাছ থেকে আলোচনা অর্থাৎ শ্রবণ করার পর হয়তো আমাদের আফসোস আসবে, হ্যাঁ আমি একটা দিন কী করলাম। জি হ্যাঁ, আমরা নামাজের মধ্যে এমন কিছু কাজ হয়ে যায় যেটা মাকরুহ তাহরিমি, আর ওইটার কারণে ইসলাম আমাদেরকে বলে ওই নামাজটা আদায় করা ওয়াজিব, নামাজটা কি করা আদায় করা ওয়াজিব, ওই ধরনের কিছু কাজ হয়ে যায়। তার মধ্যে একটি কাজ হচ্ছে যে চাদর ঝুলানো, মাশাআল্লাহ আপনি যে শুরুতে বলেছেন যে আজকে নামাজ সম্পর্কিত, আজকের বিষয় সম্পর্কিত একটা কাজ দেখানোর জন্য আপনাকে আজকে নতুন আঙ্গিক আমরা দেখছি, মাশাআল্লাহ আপনাকেও দেখতেও ভালো লাগছে, আল্লাহ তালা আমাদের আপনাকে বদনজর থেকে বাঁচিয়ে রাখুক। যেহেতু আপনার যেটা আপনি পড়েছেন অর্থাৎ চাদর ঝুলানো, এর বিধান কি নামাজের মধ্যে?
চাই আমরা ইসলামী ভাই হই, চাই ইসলামী বোন হই, আমরা তো নামাজ পড়ি, নামাজের মধ্যে চাদর অনেকে ফ্যাশনের জন্য রাখে বা অনেকে প্রয়োজনে রাখে, শীতের সময় প্রয়োজনে রাখে বা অসুস্থতার কারণে তারা রাখে, ইসলামী বোনরা তো চাদর ব্যবহার করে। তো চাদর ব্যবহার করার কিছু পদ্ধতি রয়েছে যা আমরা নামাজের মধ্যে দেখি, কিন্তু কোন পদ্ধতি নামাজের মধ্যে করলে চলবে সারবে, কোন পদ্ধতি যদি নামাজের মধ্যে করি আমার নামাজই যাবে, অর্থাৎ নামাজকে আবার পুনরায় পড়ে দিতে হবে। চাদর ঝুলানো এটাকে কিতাবের ভাষায় সদল বলা হয়, সদল। আচ্ছা, যেমন আমাকে যেভাবে দেখছেন এটা হচ্ছে চাদর ঝুলানো, চাদরের দুই মাথা দুই পাশে, অথবা এই চাদরটা আমি এক পাশে ঝুলাবো, এক পাশ পিঠের দিকে আর এক পাশ আমার সামনের দিকে। এবং অনেক নবাবী ফ্যাশনে অনেকে চলাফেরা করে, আমরা নামাজের বাইরে দেখি তো এটা এভাবে অনেকে নামাজ পড়ে থাকে, এভাবে হয়। অথবা আরেকটা আপনি দেখবেন যে মাথার মধ্যে চাদর তো ঝুলাই, চাদর ঝুলাই, কিন্তু চাদরটা এভাবে ঝুলতে থাকে, দুই কোনা দুই পাশে ঝুলতে থাকে,
ছেড়ে দেওয়া হয়,
ছেড়ে দেওয়া হয়, জি এভাবে, অর্থাৎ এটা ফোল্ড করা হয় না কোনো দিকে, এক কোনাটাকে অন্যদিকে মানে ঝুলিয়ে নেওয়া হয় না, এভাবে ঝুলতে থাকে, পেঁচানো হয় না, এটা দুই জায়গায় ঝুলতে থাকে। দেখলাম দুই পাশে এভাবে ঝুলবে মাথার উপর দিলে, অথবা কাঁধের উপর দিলে এভাবে ঝুলতে থাকে, অথবা এক পাশ পেছনে এক পাশ সামনে এভাবে ঝুলতে থাকে, এটাকে সদল বলা হয়। এটা হচ্ছে মাকরুহ তাহরিমি। এভাবে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ মাকরুহ তাহরিমি হবে, তাকে নামাজটা আবার পুনরায় পড়ে দিতে হবে।
শুধু পড়ে না, এটা আদায় করা হচ্ছে ওয়াজিব,
ওয়াজিব,
আল্লাহু আকবার।
আচ্ছা, এখন এটা থেকে আমি বাঁচার উপায় কি? আচ্ছা, আমি এটা আমি আমার কাঁধের মধ্যে ঝুলাচ্ছি, এটা যদি আমি একটু ফোল্ড এভাবে পেঁচিয়ে নেই, এই কোনাটা আমি পিছনে ফেলে দিলাম, আমার গলার মধ্যে একটা প্যাচ হয়ে আছে, এটার দ্বারা আর মাকরুহে তাহরিমি হবে না, এটা আমার জন্য জায়েজ। আচ্ছা, এভাবে করতে পারি, অথবা এক কোনা এখানে কোনা পেঁচিয়ে এদিকে নিয়ে আসলাম, যে মাফলার আমরা পেঁচাই বা চাদর আমরা পেঁচাই, এখানে একটা প্যাচ দিলাম, অর্থাৎ দুই কোনা দুই পাশে কিন্তু মাঝখানে একটা ফোল্ড বা প্যাচ রয়েছে, এটার দ্বারা আমার নামাজটা মাকরুহে তাহরিমি হবে না, নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, অনুরূপভাবে মাথার মধ্যে আমরা যখন ঝুলাই তখনও এই জিনিসটা আমরা যখন আমরা মাথার মধ্যে ঝুলে তখনও একটা কোনা যদি আমরা এভাবে তুলে দেই তাহলে আমার নামাজটা মাকরুহে তাহরিমি হচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের নামাজে সদলের বিধান। চাদর আমরা পরি, আমাদের প্রয়োজনে আমরা যদি পরি তো পড়তে পারি, কিন্তু চাদরের এই বিধানটা অবশ্য আমাদেরকে জানা দরকার। সদল করার কারণে মাকরুহে তাহরিমি হচ্ছে, মাকরুহে তাহরিমি হলো আমাকে নামাজটা আবার পুনরায় আদায় করে দেওয়াটা আমার উপর ওয়াজিব।
মাশাআল্লাহ, প্র্যাকটিক্যাল হয়তো আমাকে দেখলে আমি যেভাবে পড়েছি চাদর, মাশাআল্লাহ এটা আলহামদুলিল্লাহ আমার আমলে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে চাদর পড়া এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি রয়েছে, যে সাবিত রয়েছে, এভাবে অর্থাৎ পড়া এভাবে পড়লে তো মাকরুহে তাহরিমি হবে না, অর্থাৎ আমি এভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করলে মাকরুহে তাহরিমি হচ্ছে না। আচ্ছা,
আবার অনেকে অনেককে অনুসরণ করার জন্য চাদর ঝুলিয়ে দেয় মাথার উপর, একটু কিছু দিয়ে এটাকে সেটে দেয়, ঠিক না, তার চাদরটা দুই দিকে ঝুলে থাকে কিন্তু পরে না, ঠিক আছে, এভাবে অনেকে নামাজ পড়ে ফেলে, মেয়েদের ঘুমটা টাইপের, তো এটার দ্বারা তো সদল হয়ে যাচ্ছে, নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা থেকে বাঁচার উপায় তো বলে দিয়েছি যে এক সাইড কোনো সাইডে ঝুলিয়ে রাখা অথবা পেঁচিয়ে এর পাশে নিয়ে আসা, ঠিক আছে। তো বিশেষ করে শীতকালে আমরা মাফলার যেটা রুমাল, শীতের রুমাল মাফলার আমরা ঝুলিয়ে থাকি, এক্ষেত্রে নওজোয়ান ভাইদের বা বুড়োদের আমাদের খেয়াল করা দরকার। অনুরূপভাবে শাল, আমরা শীতের শাল আমরা ব্যবহার করে থাকি, অনুরূপভাবে অনেকে কম্বল ব্যবহার করে শীত, অতি শীতের মধ্যে হালকা ছোট কম্বল এভাবে নিয়ে আসে, পেঁচারও হয় না, নামাজ পড়ছে হঠাৎ পড়ে যাচ্ছে, ঠিক আছে, বারবার কি এরকম, এখন বারবার যখন করতে যাচ্ছে তখন আমলে কসির হয়ে যাচ্ছে, একই রোকনের মধ্যে তিনবার করে ফেললো তখন নামাজে আমলে কসির চলে আসছে। তো এক্ষেত্রে ভালো একটা মোটামুটি গভীর দৃষ্টি রাখা দরকার।
আল্লাহ আকবার, যেহেতু যেহেতু শীতকালের কথা চলে আসছে হয়তো বা এটা আরও বেশি একটু মজবুত হওয়ার জন্য আমাদের স্মরণ আসার জন্য প্রশ্নটা করছি, সেটা হচ্ছে ওই মুখ ঢাকার ক্ষেত্রে সচরাচর দেখা যায় শীতকালে আমরা একদম বেশি ঠান্ডা পড়ার কারণে একদম শাল দিয়ে হোক চাদর দিয়ে হোক সব কিছু ঢেকে ফেলি, এটার ব্যাপারে আর একটু যদি একটু বিস্তারিত।
নামাজের মধ্যে চেহারাটা খোলা রাখাটা আমাদের জন্য আবশ্যক, বিশেষ করে চেহারার মধ্যে নাক মুখ এটা খোলা রাখা দরকার। তো আমরা যদি মাফলার দিয়ে যদি পুরো মুখটাই ঢেকে নেই, দেখেন একটা মানুষ যখন আপনার নাক পর্যন্ত এতটুকু ঢেকে নেয় না, তখন তাকে চেনা একটু দুষ্কর হয়ে যায়, ঠিক না, আপনার শুধু চোখ দ্বারা আপনি মানুষকে চিনতে পারবেন না, আমাকে চিনতে পারবেন না, ঠিক না। তো এক প্রকার মানুষের মূল চেহারাটাই এক প্রকার বিলীন হয়ে যাচ্ছে। তো উলামায়ে কেরাম বলছেন যদি নামাজের মধ্যে অধিকাংশ মুখ ঢাকা হয়, বিশেষ করে নাক পর্যন্ত ঢেকে নেওয়া হয়, তো এটা মাকরুহে তাহরিমি, এটার দ্বারা মানুষ আল্লাহ তাআলার দরবার আমি ঝুঁকছি, আল্লাহ তাআলার দরবার এসেছি, আমি কোনো কারো বাড়িতে গিয়েছি, তখন তার সামনে কি আমি মুখ এভাবে ঢেকে রাখবো, আমি আল্লাহ তাআলার দরবারে হাজির হয়েছি, আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য আমাকে বলেছেন, আল্লাহ তাআলার রহমত লুফে নেয়ার জন্য আমি এখানে এসেছি, আমি আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আমাকে আহসানি তাকভিম কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে উত্তম আকৃতিতে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সেই চেহারা উত্তম আকৃতি আমি আল্লাহ তাআলার দরবারে লুকিয়ে রাখছি, ঢেকে রাখছি। তাই যারা নামাজ আদায় করবে তাদের জন্য চেহারা এটা খোলা রাখাটা তাদের জন্য এক প্রকার আবশ্যক, তাই চেহারার অধিকাংশ যেন ঢেকে না যায়, বিশেষ করে নাক ইত্যাদি, অনেকে মাস্ক পরে নামাজ পড়ে, এটা যেন না হয়, কমপক্ষে নাকটা
মাস্ক পরে নামাজ পড়লে এটা কি মাকরুহ তাহরিমি পর্যায়ে পড়বে, যেটা
ওলামায়ে কেরাম নিষেধ করেছেন, চেহারার অধিকাংশ যদি ঢেকে যায় তাহলে তো মাকরুহে তাহরিমি পর্যায়ে পড়ে যাচ্ছে। যদি আমার মুখের মধ্যে কোনো সমস্যা থাকে আমি মুখের মধ্যে বাঁধতে পারি, হ্যাঁ আমার প্রয়োজনে যদি পুরো মুখ ব্যান্ডেজ করতে হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে ব্যান্ডেজ করে হয়েছে পুরো মুখ ঢাকা, তখন সে তো মজবুর, সে তো অপারক, মাজুর হয়ে গেছে, ঠিক আছে, তো তার হুকুমই আলাদা, তাই বিনা প্রয়োজনে আমি এটা ঢাকবো না, বিশেষ করে শীতকালে আমি আমার চেহারা অবয়ব খোলা রাখবো, এটা আল্লাহ তাআলার দরবারে ঝুঁকছে। বিশেষ করে নামাজের মধ্যে স্বাভাবিক অবস্থায় নাককে লাগানো, নাকের যেটা হাত দিয়ে রয়েছে এটা লাগানোটা নামাজের মধ্যে ওয়াজিব রয়েছে। কপাল লাগানো এটা ফরজ, আর নাক হাড্ডি লাগানোটা এটা ওয়াজিব রয়েছে। এখন আমি যদি মাস্ক লাগাই, আমার এক প্রকার ওয়াজিব আদায়ে আমি একটু প্রতিবন্ধকতা শিকার হচ্ছি, তো এক্ষেত্রে আমার খেয়াল রাখা দরকার। অনুরূপভাবে অনেকে মোটা টুপি দেয়, কপাল সজদার জায়গায় লাগে না, বা লাগলেও ভালো করে সে এটাকে একটু ঠেসে, মানে ভালোভাবে এটা চেপে ধরে না, যাতে মাটির কাঠিন্যতা, ফ্লোরের কাঠিন্যতা সে অনুভব করে। যদি নরমে নরমে সে সজদাটা দিয়ে দিও, তাহলে তার সজদাই আদায় হলো না। এক্ষেত্রে একটু খেয়াল কর।
মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা চাদর ঝুলানোর কি বিধান আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক। হুজুর, আলহামদুলিল্লাহ আমরা তো যেহেতু মাকরু তাহরিম নিয়ে আলোচনা করছি, যে নামাজের আহকামের মধ্যে একটি মাকরু তাহরিমি এভাবে আমার শেখ তারিকাত আমির আল্লাহ সাল্লাম লিপিবদ্ধ করেছেন, যে যেটার প্রাকৃতিক যে হাজত রয়েছে এটার ব্যাপারে যে একটা মাকরু তাহরিমি কি করেছেন, উনি লিপিবদ্ধ করেছেন, তো ওটার বিধানটা যদি একটু তুলে ধরতেন।
আসলে মানুষ প্রকৃতির ডাকে সাড়া দেয়, যে যদি প্রস্রাবের খুব ব্যাগ থাকে বা ওয়াশরুমে যাওয়ার, টয়লেটে যাওয়ার খুব ব্যাগ থাকে, ওই অবস্থায় নামাজ পড়ার হুকুম কি? যদি নামাজের আগে ব্যাগটা আমার হয়, তাহলে তো তাকে অবশ্যই নামাজের আগেই প্রস্রাব, পায়খানা, মলমূত্র ত্যাগ করে ফ্রেশ হয়ে উজু করে সে নামাজের মধ্যে সে জয়েন হবে, নামাজের মধ্যে সে দাখিল হবে। আর যদি তার অধিক ধারণা এটা হচ্ছে যে আমি আমার প্রকৃতির তীব্র ডাকে সাড়া দিতে গিয়ে আমি হয়তো পুরো বক্তটাই কি হয়ে যাবে, চলে যাবে, জোহরের বক্ত আর থাকবে না, আমি জোহরের বক্তে আমার এখন নামাজ পড়া হয় নাই, কিন্তু আমি যদি প্রকৃতির ডাকে টয়লেটে যাই সাড়া দেই, তো আস্তে আস্তে আমার জোহরের বক্তটাই চলে যাবে, তাহলে অনুরূপ ওই অবস্থায় সে চেষ্টা করবে নামাজটা কমপক্ষে ফরজ নামাজটা আদায় করে নেয়া, যাতে ফরজের যে একটা দায়িত্ব রয়েছে সেটা দেখে সে অব্যাহতি পেয়ে যায়, সে টয়লেট বাগাইরা ইত্যাদি সেরে সে আবার পুনরায় পরবর্তী নামাজটা আদায় করবে। হ্যাঁ, আপনার প্রশ্ন মনে করেন, নামাজ যখন শুরু করেছে তখন আমার ওই ব্যাগ চাপ ছিল না, এখন নামাজ শুরু করে দিয়েছে আমার চাপ শুরু হয়ে গেছে, তো আমি দেখছি আমার তীব্রতা আমি বুঝছি, যদি নর্মাল হয় তাহলে আমি নামাজ ছেড়ে নিব, আর যদি এমন তীব্র ব্যাগ হয় যে নামাজের মধ্যে কোনো একটা সমস্যা দেখা দিতে পারে বা আমার শরীরের উপর অনেক বড় একটা প্রেশার চলে আসতে পারে, তো এটা যদি হয় তাহলে আমি নামাজটা যদি ওয়াক্ত থাকে, ওয়াক্ত যদি লম্বা সময় থাকে, তাহলে আমি নামাজ অতটুকুতে ছেড়ে দিয়ে আমি আমার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে টয়লেট ওয়াশরুম ইত্যাদি সেরে আমি পবিত্র হয়ে আবার এসে নামাজটা পড়ে নিব। আর যদি ওই চাপ রেখে আমি ওই অবস্থায় যদি নামাজ পড়ে নেই, এটাকেও ওলামায়ে কেরাম মাকরু বলছেন।
ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে মাকরু তাহরিমি সম্পর্কে আলোচনা শ্রবণ করছি। হুজুর, এখানে দেখা যায় আমরা সচরাচর আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে আঙ্গুল ফুটানো।
জি, আঙ্গুল মটকানো।
জি, এটার বিধান যদি একটু নামাজের মধ্যে যদি কেউ,
নামাজের মধ্যে যদি কেউ আঙ্গুল ফুটায় মটকায়, তাহলে তার নামাজ অর্থাৎ মাকরু তাহরিমি হবে, তাকে ওই নামাজটা আবার পুনরায় পড়ে দিতে হবে, তার উপর এটা দায়িত্ব ওয়াজিব হচ্ছে নামাজটা আবার পুনরায় পড়ে দেয়। তো নামাজের বাইরে যদি কেউ এরকম বদভ্যাসে অভ্যাসী হয়ে যায়, তাহলে নামাজের মধ্যে এটা চলে আসে, বাইরে যেটা করে নামাজের মধ্যে সেটা করতে ইচ্ছে হয়, তো এই অভ্যাসটা নামাজের বাইরেও উচিত না। হ্যাঁ, আমি যদি একটু প্রশান্তি লাভের জন্য আমার শরীর ব্যথা করছে, আঙ্গুল ব্যথা করছে, এটা একটু ফুটাই যাতে প্রশান্তি লাভ হয় নামাজের বাইরে, তাহলে এটা ওলামায়ে কেরাম মোবাহ জায়েজ দিয়েছেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু নামাজের মধ্যে যদি আপনি আঙ্গুল মটকান, আঙ্গুল ফুটান, তো এটার দ্বারা নামাজ মাকরুহ তাহরিমি হবে, নামাজকে আবার পুনরায় পড়ে দিতে হবে। এটার পাশাপাশি আরেকটা মশালা চলে আসে, এটা হচ্ছে না আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকানো, ইশবাক বলা হয়, ইশবাক আরবিতে, তো কিতাবে বলা হচ্ছে লা ইশবাকা ফিস সালাত, নামাজের মধ্যে কোনো ইশবাক নাই। তো নামাজ যদি আমরা আঙ্গুল একটার ভিতর একটা এভাবে ঢুকাই দেই, অনেকে তাশাহুদে বসেছে এভাবে করছে, অথবা কোনো রকম হয়ে গেছে, কোনো রুকনের মধ্যে এরকম হয়ে গেছে, তো এটাও নামাজের মধ্যে মাকরুহ তাহরিমি, তাকে নামাজটা আবার পুনরায় পড়ে দিতে হবে। তো কিতাবের মধ্যে বলা হচ্ছে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকানো, আঙ্গুলের ফাঁকে অন্য আঙ্গুল ঢুকানো, এটা অপছন্দনীয় কাজ একটা।
এটা নামাজের বাইরেও করা,
নামাজের বাইরেও করাটা ওলামায়ে কেরাম মাকরু বলেছেন, এটা অপছন্দনীয় কাজ, যেহেতু এটা হচ্ছে শয়তানের একটা অভ্যাস। শয়তান একটু প্রশান্তির জন্য এরকম করে থাকে। তাই যখন আমরা নামাজের জন্য চলব, নামাজের প্রস্তুতি নিয়েছি, বাসা থেকে বের হচ্ছি, পথে আছি, মসজিদে যাব, এই সময়কালের মধ্যে ওলামায়ে কেরাম বলছেন এই কাজটা করা যাবে না এটাকে, কারণ আমার নামাজের জন্য প্রস্তুতি চলা, নামাজের জন্য কাউকে ডাকা, পথে যতটুকু আমি সময় নেব এটা পুরোটাই নামাজের অন্তর্ভুক্ত, আমি নামাজের স্বভাব পাচ্ছি। তো নামাজের জন্য যাওয়া, নামাজ থেকে আসা, এই কাজের মধ্যে যেন ইশবাক, আঙ্গুলের ভিতর আঙ্গুল ঢুকানো অথবা আঙ্গুল মটকানো ইত্যাদি যেন না করা হয়।
আচ্ছা, যদি অনেক সময় দেখা যায় রুখুতে কিংবা সিজদাতে ওঠার সময়, বিশেষ করে রুখুতে ওঠার সময় অটোমেটিক সেটা ফুটে যায়, ওটার ক্ষেত্রে কোনো
যদি অসতর্কতাবশত হয়ে যায়, আমি ইচ্ছাকৃতভাবে করি নি, তাহলে এটাতে কোনো সমস্যা নাই। যদি আমি ইচ্ছাকৃতভাবে করি, যেমন তাশাহুদের মধ্যে আমি বসেছি, আমার ইমাম তো তাশাহুদ পড়ছেন, আমিও পড়ছি, আমি এভাবে ইচ্ছাকৃতভাবে এভাবে করছি, তো এটার দ্বারা তো মাকরুহ তাহরিমি হয়ে যাবে, নামাজ আমাকে আবার পুনরায় পড়ে দিতে হবে। আরেকটা জিনিস দেখা যায়, প্রশান্তির কথা যখন চলে এসেছে, যে অনেকে তারাবির নামাজ চলছে এখন বর্তমানে, তো কী করে দীর্ঘ লম্বা কেরাত বা যেখানে খতমে কোরআনে পাক হচ্ছে দীর্ঘক্ষণ হওয়ার কারণে, যখন রুকুতে যাই, রুকু থেকে উঠে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ও কোমরের মধ্যে হাত রাখে, অথবা তেলাওয়াত চলাকালীন উভয় হাত এখানের মধ্যে দিয়ে দেয়, জি, একটা ক্লান্তিভাব চলে আসে, ক্লান্তিভাবকে দূর করার জন্যে ও কোমরের মধ্যে হাত রাখে, উভয় হাত রাখে, একটু উভয় হাতকে কোমরের মধ্যে রেখেছে, আমলের কাসির হয়ে গেছে, নামাজ ভেঙে যাবে। এবং যদি প্রশান্তির জন্য যদি রেখে থাকে, তাহলে এটাকে ওলামায়ে কেরাম মাকরুহে তাহরিমি বলছেন, যে ওই নামাজকে আবার পুনরায় পড়তে হবে। নামাজ ভেঙে গেলেও আবার পড়তে হচ্ছে, মাকরুহে তাহরিমি হলে নামাজকে আবার পুনরায় আদায় করে দিতে হচ্ছে। তো সর্বোপরি কথা হচ্ছে ওলামায়ে কেরাম কোমরের মধ্যে হাত রাখাকে এটাকে মাকরুহে তাহরিমের অন্তর্ভুক্ত করেছেন, যে নামাজকে আবার পুনরায় পড়ে দিতে
হবে। জি, আচ্ছা, এটা তো নামাজের ভিতরে, নামাজের বাইরে কি কোমরে হাত রাখা যাবে কিনা?
নামাজের বাইরেও ওলামায়ে কেরাম এটাকে মানা করেছেন, যে কোমরের মধ্যে হাত রাখা এটা শয়তানের একটা প্রশান্তি, তো এই এটা থেকে আমাদের বাঁচা দরকার।
দর্শক শ্রোতা, যে যে বিষয়টা এখন আমরা হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করেছি, বিশেষ করে যে এভাবে হাতকে এক আঙ্গুল অপর একটা আঙ্গুলের মধ্যে ঢুকানো, এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ দেখা যায়। তো এটা ইসলাম আমাদের জন্য নিষেধ করেছেন, কারণ এটা যদি নামাজের মধ্যে হয় সেটা হচ্ছে মাকরুহ তাহরিমি, এবং নামাজের বাইরেও এটা করার জন্য আমাদেরকে নিষেধ করেছেন, কারণ এটা হচ্ছে শয়তানের একটা প্রশান্তিমূলক কাজ। সাথে সাথে যে কোমরে হাত রাখা, যে আমাদের সমাজে দেখা যায় বেশিরভাগই মানুষ অনেক সময় নামাজের ভিতরে তো এটা মাকরুহ তাহরিমি আছে,
এটা জাহান্নামীদের একটা প্রশান্তি,
জি, প্রশান্তির, জি জি,
জাহান্নামে একটু স্বস্তি পাওয়ার জন্য এরা কোমরের মধ্যে হাত রাখবে।
আল্লাহ, দর্শকতা, যে আমরা হুজুরের কাছ থেকে আলোচনা এখন আবার শ্রবণ করলাম, যে জাহান্নামীদের প্রশান্তি কোমরে হাত রাখা। তো অনেক সময় যে আমাদের সমাজের মধ্যে দেখা যায় বেশিরভাগই এই কোমরের মধ্যে হাত দিয়ে দাঁড়ান, তো আমরা চেষ্টা করব কোমরে হাত দিয়ে না দাঁড়ানোর জন্য, কারণ কোমরে হাত দিয়ে দাঁড়ানো এটা জাহান্নামীদের একটি অভ্যাস লক্ষণ। তো তারা প্রশান্তি লাভ করার জন্য, যে এত কষ্ট পাওয়ার পর কোমরে হাত দিয়ে প্রশান্তি লাভ করার জন্য তারা কি কোমরে হাত দিয়ে দাঁড়াবে। তো আল্লাহ তাআলা আমাদের,
জাহান্নামে তো কোনো প্রশান্তি নাই সেলিম ভাই, আপনার কথার মাঝখানে আমি একটু কথা বললাম, যে এরা মানে এদের ইচ্ছা অনুযায়ী,
ইচ্ছা অনুযায়ী
এদের মনে হবে যে এখানে একটু হাত দিলে মনে হয় আমরা একটু প্রশান্তি পাবো,
প্রশান্তি পাবো, জি,
এটা শয়তানের একটা
কুমন্ত্রণা আর কি,
কুমন্ত্রণা আর কি, কারণ শয়তান তো তাদের সাথে ওখানে থাকবে, জাহান্নামে তো জ্বলতে থাকবে, তো তারা ওই দুনিয়াতে যেটা করে আসতো এখানে একটু করার চেষ্টা, আমাদের একটু প্রশান্তি পাবো না, কারণ জাহান্নাম তো শান্তির জায়গাই না, এটা অশান্তিরই জায়গা, প্রশান্তি কোত্থেকে পাবে।
মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে মাকরুহ তাহরিমি সম্পর্কে হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করেছি। তো যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি সেটা হচ্ছে এই ছোট ছোট বিষয়গুলো আমাদের খেয়াল রাখা। ইনশাআল্লাহ আজাবাজান পরবর্তী অনুষ্ঠানে আমরা যে মাকরুহ তাহরিমি নিয়ে আরও বিস্তারিত ইনশাআল্লাহ হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করব। এ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আমিন বিজাহি নবীজিন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
নামাজ কেন হবে না মুমিন গুণের মেরাজ নই কত খোদার।